ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রুকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শোনা যাক ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বিলেট ফেরত দুই যাত্রীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত পরীক্ষা করে দেখা হয়নি এদের শরীরে বিলেটের নতুন স্ট্রেইনের হদিস রয়েছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম জানিয়েছেন, পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস ধরা পড়ায় যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকলেও গত শনিবার থেকে কমিয়ে তা 4 দিন করা হয়েছে। গত 3 জানুয়ারি এই দুই যাত্রীকে একটি হোটেলে কোয়ারেন্টিনে নেওয়া হয়। কোয়ারেন্টিনের সময় শেষ হয়ে যাওয়ার পর নমুনা পরীক্ষা করা হলে শনিবার করোনা পজিটিভ আসে। এরপর তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত বঙ্গবেক্স টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জানিয়েছে। রোববার দুপুরে এই প্রতিষ্ঠানটির তরফে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন জমা দেওয়া হয়। গত বছর 28 ডিসেম্বর গ্লোব বায়োটেককে পরীক্ষামূলক প্রয়োগের জন্য টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়। কোম্পানিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার COVID-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে, তবে শনাক্ত কমেছে। এদিন শনাক্ত হয়েছেন 569 জন, গত 8 মাসের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন এদিন। গত বছর 2 মে এর চেয়েও কম রোগী শনাক্ত হন, সেদিন 552 জন শনাক্ত হয়েছিলেন। আগামীতে রেমিটেন্সের প্রবাহ নিয়ে সংশয় প্রকাশ করেছে CBD। রোববার এক ভার্চুয়াল সংলাপে বলা হয়েছে, করোনাকালে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরলেও রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি ছিল। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স বেড়েছে 38%। সরকারের 2% প্রণোদনা ও মোবাইল ব্যাংকিং সেবা এতে অবদান রেখেছে, কিন্তু অতিমারির কারণে পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত, কমে গেছে আন্তর্জাতিক বাণিজ্য। এ সময় শত শত প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরেছেন, অনেকে আবার ফিরেও যেতে পারছেন না। এই অবস্থায় রেমিটেন্স প্রবাহে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি বলে মনে করে CPD। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ পুনরায় আরো 10 বছরের জন্য যদি অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা GSP পেতে চায়, সেক্ষেত্রে নতুন 2 শর্ত পূরণের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার পরিস্থিতির ব্যাপক উন্নয়ন এবং শ্রম আইন সংশোধনের কড়া শর্ত আরোপ করেছে বাংলাদেশের উপরে, আর মানবাধিকার পরিস্থিতির বিষয়টি এবারেই শর্ত হিসেবে প্রথম আরোপ করা হয়েছে। 2023 সালে বিদ্যমান GSP সুবিধা প্রাপ্তির মেয়াদ শেষ হবে। ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলোর বাজারগুলোতে প্রতি বছর বাংলাদেশের মোট পণ্য রপ্তানির 57% অর্থাৎ প্রায় $2,000 কোটি পণ্য রপ্তানি হয়ে থাকে। অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূত জানিয়ে দিয়েছেন, GSP প্রাপ্তিতে বাংলাদেশকে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক উন্নয়ন করতে হবে। এছাড়া শিশুশ্রম বন্ধ সহ শ্রম আইনের সংশোধন ও পরিবর্তনের ব্যাপক কাজও করতে হবে। বর্তমানে বিদ্যমান পরিস্থিতির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন দফায় দফায় মূল্যায়ন করছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে গবেষণা সংস্থা CPD-র সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বিদ্যমান শ্রম আইন এবং মানবাধিকার পরিস্থিতিতে সন্তুষ্ট নয়।
শ্রম আইন এবং মানবাধিকার, এই দুটো বিষয়কে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এবং সেগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা তার সাপেক্ষে তারা এই বাজার সুবিধাটা দেওয়া হয়েছে, এবং বাংলাদেশকে বেশ কিছু দুর্বলতার জায়গাগুলি কিন্তু দেখানো হয়েছে শ্রম আইন বিভিন্ন যেসব প্রভিশন আছে সেগুলো এবং সেগুলোর বাস্তবায়ন, এবং হিউম্যান রাইটস এর ক্ষেত্রেও তারা বেশ কিছু জায়গায় বাংলাদেশকে তারা বলেছে যে এইসব জায়গাগুলোকে ইম্প্রুভ করতে হবে।
ঢাকায় কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ শর্ত পূরণে কাজ করছে এবং ইতিমধ্যে এ ব্যাপারে একটি রোডম্যাপও করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যে 55,000 রোহিঙ্গা সৌদি আরবে গেছেন তাদের তালিকা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান। রোববার ঢাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সৌদি রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান। তিনি বলেন, যে সকল রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছেন সৌদি সরকার তাদের বাংলাদেশি হিসেবেই বিবেচনা করছে। সৌদি আরবে অবস্থানরত যে সকল রোহিঙ্গার পাসপোর্ট হারিয়েছে কিংবা নবায়ন করা হয় নাই তাদের নতুন কিংবা নবায়ন করা পাসপোর্ট প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যেই সমস্যা সমাধানে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের কমিটি করে বিষয়টি দেখছে। রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের বাংলাদেশ সফরের যে কথা ছিল তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, তবে শীঘ্রই তার এ সফরটি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেলেও রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা মিয়ানমারের অধিবাসী। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া ব্যক্তিদের ডকুমেন্ট প্রদর্শন সাপেক্ষে পাসপোর্ট নবায়ন করা হবে, তবে তিনি বলেন যারা ডকুমেন্ট দেখাতে পারবেন না তাদের প্রত্যেকের বিষয়ে বিচার বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরেকটি রিপোর্ট শোনা যাক।
ভাষা আন্দোলনের স্মৃতিবি জড়িত একুশে বইমেলা করোনা ভাইরাস মহামারীর কারণে 2021 সালে ভার্চুয়ালি হওয়ার কথা থাকলেও এখন তা আগের মতোই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন,
সিদ্ধান্ত হয়েছে যে আমরা বইমেলাটি সরাসরি বইমেলা হবে, এটি কোনো ভার্চুয়াল বইমেলা। এখন আমরা তিনটা সম্ভাব্য তারিখ আর সহ একটা ওপেন প্রস্তাব পাঠানোর প্রধানমন্ত্রী দিয়েছে।
জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
বাংলাদেশের অর্থনীতি এই চলমান বছর যেটি শুরু হলো 2021 সালে তার স্বরূপ কি হবে সে নিয়ে আমাদের প্রত্যাশা কতটুকু, আমাদের আশঙ্কা কতটুকু, এ নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে এখানে আমাদের অতিথি উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত।
আপনাকেও স্বাগতম এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রায়শই লক্ষ্য করা যায় যে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি এবং প্রাককরণের পার্থক্য, যেমন ধরুন এই এখন যে জিডিপি সম্পর্কে বিশ্ব ব্যাংক বলছে প্রবৃদ্ধির ব্যাপারটি যে এবছর 1.6% হবে এবং বাংলাদেশ বলছে যে এই অর্থ বছরে এই প্রবৃদ্ধি হচ্ছে 8.2%। এই বিশাল পার্থক্যটা কেন?
দেখুন, যেভাবে জিডিপি এর প্রাককলন করা হয় অন্য বছরগুলোতে আমরা দেখি যে আমাদের যে বাজেটের প্রাককলন তার সাথে বিশ্বব্যাংকের প্রাককলনে হয়তো 1-2 percentage points পার্থক্য থাকে। এবারে বিশ্বব্যাংক যে সময়টাকে সময়ে প্রাককলন করেছিল আসলে সেই সময়ে COVID-19 অভিঘাতটা মাত্র শুরু হয়েছে এবং সেই সময়কে ঘিরে যেহেতু প্রাককলন গুলো করা হয়েছে ফলে এটা একটু বেশি কমের দিকেই তারা করেছে। আপনি যদি একটু বিশ্বব্যাংক ছাড়াও যদি আরেকটি সংস্থা যারা অন্য বছরও করে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের যদি প্রাককলন দেখেন তাহলে কিন্তু সেখানে বলছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি 5% উপরে হবে। আর বাংলাদেশও আবার নিজেই বাজেটে যদিও বলেছিল 8.2% প্রবৃদ্ধি হবে, ইতোমধ্যে সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করেছে এবং সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2020-21 অর্থ বছরের জন্য যে প্রবৃদ্ধির প্রাককলন করা হয়েছে সেটা হচ্ছে 7.4%। মানে সরকার নিজেও কিছুটা কমিয়ে এনেছে, বুঝতে পারছে যে COVID-19 প্রভাব আসলে এখনই চলে যাচ্ছে না, সেই কারণে 8.2% হবে না, 7.4% প্রাককলন করছে। তো আমরা যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাককলন দেখি, আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রাককলন দেখি, তাহলে সেইগুলো কিন্তু এই সময়কার ডেটা, মানে যখন আমরা লকডাউন পরবর্তী অবস্থায় এসেছি সেই তথ্যগুলোকে নিয়ে করা হয়েছে। আমি মনে করি এটা মোর রিজনেবল, এবং আমরা সেটা দেখতেও কিন্তু পাচ্ছি যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম কোভিডের একটা দ্বিতীয় ঢেউ এসে আবার অনেক পিছিয়ে যায় কিনা, তেমনটি কিন্তু আমরা দেখছি না।
খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই যে সম্প্রতি বাংলাদেশের কিছু অর্থনীতিবিদ এই অভিযোগ এনেছেন যে অর্থনীতিবিদদের সম্পৃক্ততা অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে কমে আসছে এবং তা এক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনি কি মনে করেন?
আমি এটার সাথে পুরোপুরি একমত নই, এই কারণে যে আমি নিজে দেখেছি যে সরকারের, আমি যদি বলি যে শিল্প নীতি প্রণীত হলো যখন 2016-তে, তখন যেমন আমাদেরকে ইনভলভ করা হয়েছে, সামনে আবার একটি নতুন শিল্প নীতি হবে, সেখান থেকে ইতোমধ্যে বলা হয়েছে কিন্তু যে সেটার যখন নেওয়া হবে সেখানে সম্পৃক্ত করা হবে। আমি বরং বলতে চাই যেটা, সেটা হলো যে আমাদের অনেক ইয়াং ট্যালেন্টস আছে, আমাদের একটা সবসময় একটা ধারণা হচ্ছে যে যারা একটু অনেক বছর ধরে আছেন তারাই হয়তো শুধু পলিসি মেকিং এ থাকেন। আমি মনে করি যারা ইয়াং ট্যালেন্টস তাদেরও একটা মতামত থাকা উচিত পলিসি মেকিং এ, কারণ অনেক কিছু নতুন নতুন জিনিস চেঞ্জ হচ্ছে। আমরা যদি স্টার্ট আপ দেখি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখি, ICT নানান কিছু দেখি, তো আমি মনে করি সেই সম্পৃক্ততাটা এসব জায়গায় শুধু অর্থনীতিবিদ নন, অন্য যারা স্পেশালিস্ট আছে তাদেরকেও সম্পৃক্ত করা দরকার।
ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছিলেন দেখছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ।
হ্যাঁ, নাজনীন আহমেদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলবো আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন এবং সর্বদা সুস্থ থাকুন।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্কাইপের মাধ্যমে উপস্থিত আমি সরকার কবিরউদ্দিন। রবিবার শরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মার আজকের এ পরিবেশনায় আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সফিউল আলম মাসুদ, তিনি স্কাইপ রেকর্ডিং এ এবং এই অনুষ্ঠানের আয়োজনে আমাকে সহযোগিতা করছেন। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে সাতটি খরস্রোতা নদীর সঙ্গম, যে জলধারায় সাগর জলে গিয়ে মিশেছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্করী, সবচেয়ে সর্বনাশা, সবচেয়ে খরস্রোতা হলো আগুনমুখা। এই আগুনমুখার কোল ঘেঁষেই দ্বীপখণ্ডে জন্ম ছোট্ট ফুটফুটে একটি মেয়ে, 7 দশক আগে বাবা মা আদর করে নাম রেখেছিলেন জগতের আলো, বিশ্ব জগতের দূতী, জাহানের নূর, নূরজাহান। নূরজাহানের বিয়ে হয়েছিল মাত্র 17 বছর বয়সে ইমাদুল্লাহর সঙ্গে, এবং ইমাদুল্লাহ 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নূরজাহানকে রেখে পরলোক গমন করেন, এবং পরবর্তীতে ইমাদুল্লাহরই বন্ধু, রাজনৈতিক দর্শনের সঙ্গী স্বদেশ বসুর সঙ্গে দ্বিতীয়বার পরিণয় সূত্রে আবদ্ধ হন নূরজাহান। তো নূরজাহান এই 7-8 দশক পেরিয়ে নিজের জীবন নিয়ে মেমোয়ার লিখেছেন, একটা আত্মজীবনী অটোবায়োগ্রাফি লিখেছেন, নাম আগুন মুখার মেয়ে। এই আগুন মুখা মেয়ে এবং এই আগুন মুখাকে ঘিরে নূরজাহানের যে জীবন সংগ্রাম তা নিয়েই আজকে আমরা কথা বলবো নূরজাহান বোসের সঙ্গে। নূরজাহান বোস, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সুপ্রভাত।
জি সুপ্রভাত। তো আপনি আমাদেরকে বলবেন যে আপনি কিভাবে এবং কিসে অনুপ্রাণিত হলেন এই জীবনী, আত্মজীবনী লেখার ব্যাপারে, বিশেষ করে রাজনৈতিক দর্শনের দিক থেকে ইমাদুল্লাহ এবং স্বদেশ বসু, ডক্টর স্বদেশ বসু দুজনেরই মোটামুটি ভাবে দক্ষিণ বামপন্থী নীতি আদর্শে দর্শনের সঙ্গে পরিচিতি ছিল, ঘনিষ্ঠতা ছিল, আপনিও তাতে প্রভাবিত হয়েছিলেন, মাস বাদে এবং পরবর্তীকালে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আপনি সংশ্লিষ্ট ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গেও আপনার সংশ্লিষ্টতা ছিল। তো আপনি কিভাবে এই আত্মজীবনী লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন, কেন লিখেছিলেন?
আচ্ছা, আমি আমার একজন মায়ের সন্তান, সেই জোহরা বেগম, তার অনুপ্রেরণায় আমি ওই চরাঞ্চল ছেড়েছি। আমি তো আমার গ্রামের কোনো মানুষই ছেলেরাও তখন পর্যন্ত লেখাপড়া শিখছি না। সুতরাং মা আমাকে ছোটবেলা থেকে, 3 বছর বয়স থেকে মা অত্যন্ত বুদ্ধিমতী মুখী নারী ছিলেন। তিনি আমাকে চোখ খুলে দিয়েছেন, আমাকে 3 বছর বয়স থেকে নিজের কোলের মধ্যে নিয়ে আমাকে দেখাতো চারপাশের সমাজকে। হ্যাঁ, ঘরের সময় নারী সমাজের প্রতি পুরুষ পুরুষ যে ব্যবহার, সেটা মা ছোটবেলা থেকে আমাকে কোলে নিয়েই আমাকে শিখিয়েছেন। এবং চারপাশে দরিদ্র ধনীদের দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সেটাও মা আমাকে শিখিয়েছেন। আমার খুব কষ্ট হতো ঈদের সময়, মারও কষ্ট হতো। কোনোদিন আমি ঈদের জামা কাপড় পরি নাই, কারণ আমি দেখেছি আমাদের যারা সেবা করছে, যারা চাষবাস করছে, বাড়িঘর পরিষ্কার করছে, রান্না করছে, তাদের জন্য নতুন কোনো কাপড় চোপড় আসতো না, শুধু আমাদের জন্যই আসতো। কিন্তু আমি কোনোদিন সেগুলো পরি নাই, আর মা আমাকে কখনো জোর করেনি। আর এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ডলি হলো নারীর প্রতি যে দুর্ব্যবহার পুরুষ মানুষের, সেটা আমার মামা বাড়ি থেকেও আমি দেখেছি এবং আমাদের বাড়িতেও দেখেছি। বিশেষ করে আমার বইতে আমি সব লিখেছি। আর আমাদের গরিব আত্মীয় স্বজন মেয়েরা যারা আমাদের বাড়িতে থাকতো, মানে আমাদের কাজকর্ম সাহায্য করতো, আমাদের বড় করেছে, তাদের প্রতিও আমাদের পুরুষ মানুষদের, আমার বাবা চাচাদের যে ব্যবহার, সেটা আমার মাকে এবং আমাকে অত্যন্ত ব্যথিত করেছেন। তখন থেকেই আমার মা আমাকে বলছেন, তুমি কিছুতেই আর এই দোজকে থাকতে পারবে না। এটা সে মার ধারণা ছিল, আমারও ধারণা ছিল, ওই গ্রামের মানুষ অশিক্ষিত বলেই বোধ হয় এই কাণ্ড গুলা করছে। তো মা আমাকে 9 বছর বয়সে অন্য গ্রামে, ভালো করে জেনে শুনেই তিনি আমাকে অন্য গ্রামে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য। এবং আমিও খুবই উত্তেজিত, মা বলছেন শেষের দিকে একটি মেয়ে ছিল কেনা ভোলার, ওই সময় ভোলার গঙ্গার সময় আমাদের দেশের নৌকা ভর্তি শুধু মেয়েগুলোকে নিয়ে আসতো বিক্রি করার জন্য। হ্যাঁ, 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকায় বিক্রি করতো, আমার চোখের সামনে আমি দেখেছি। তো দুজন ছিল, একজন ছিল, দুজনই ছিল বড় ঘরের মেয়ে, একজনের ছেলে হয় না বলে, তালুকদারের সে তার ছেলে হয় না বলে দুটি মেয়ে আবার বিয়ে করলো যখন, তার প্রথম 4টা 5টা ছেলে হলো। তো সে তো সবচেয়ে আদরের, তাতে তাদের সংসারের কাজকর্ম করার জন্য লোক দরকার, বিরাট জোরদার পরিবার, অনেক লোকজন খায় করে। তো আবার তখন ওই ওই ওর নাম ছিল কি ভুলে গেলাম, তখন ওকে কেনা মেয়ে সে আসলো, খুব কম বয়স। আর এরপরে আর একটি গরিবের মেয়ে আরো ছোট, তাকে বিয়ে করলো। তার 4 সন্তানকে 4 বউ দেখে আমি, আমাদের বাড়িতে তখনো পর্যন্ত আমি 4 বউ দেখিনি, 2 বউ দেখেছি, 4 বউ দেখে নেই। তো ওরা কাজ করতে আসতো আমার ফুফুর ঘরের কাছে, পুকুর ছিল, তো ওরা আমাকে সব দেখাতো, যে সারাদিন কাজ করতো, মানে একেবারে বাদীর মতো। হ্যাঁ,
আপনার 417 পৃষ্ঠার এই দীর্ঘ যে মেময়ের, এটা আমি উর্ধ্বশ্বাসেই পড়েছি, প্রায় বলা যায় সুখপাঠ বলবো না, সুখপাঠ নয় যে আমার হৃদয় কেঁদেছে প্রতিটি পাতা পড়ার সময়। আপনি এই যে নারী এবং পুরুষের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে, কন্যা সন্তান সন্তানের মধ্যে এই যে বৈষম্য, এই যে নারীদের পদদলিত করে রাখা, এটা নিয়ে আপনার যে ইয়ে, সেটাতে কোন অবস্থাতে আমার সুখপাঠ্য মনে হয়নি, আমার খুব কষ্ট হয়েছে। তো আমার যেটা জানতে ইচ্ছে করে যে আপনি এই যে বই লিখলেন, এই বই আর পরে প্রাপ্তি হিসেবে আপনি কি পেয়েছেন বলে আপনি মনে হয়?
ওই দেখার পরে আচ্ছা, বইটা লিখলাম এই জন্যই যে আমি আমি 11 বছর বয়সে, 14 বছর বয়সে ভাষা আন্দোলন ঢাকাতে নিয়েছি, আমি তেমন কিছু বুঝি নাই তখন, কোনো দলে আমি কিছু জানি না। ঠিক সেই সময় আমি ওখানে মেয়েদেরকে নিয়ে, স্কুলের মেয়েদের নিয়ে, চারশো মেয়েকে নিয়ে, আমি 14 বছর মেয়ে, আমি নেতৃত্ব কাকে বলে আমি জানি না, কিন্তু আমি নেতৃত্ব দিয়েছিলাম, একটা সফল নেতৃত্ব দিয়ে সেটাকে সাকসেসফুল করেছিলাম। সেটা হলো একই কারণ যে অত্যাচার পাকিস্তানিরা আমাদের উপরে অত্যাচার করে, আমাদের ভাষার আন্দোলনকে নিয়ে এই যে শিক্ষাটা, এটা তখন আমি আমার প্রাইভেট টিচার ছিল দুইজন, একজন মাস্টার খালেক, সে আমাকে ছোট ছোট মার্কসীয় বই এইগুলো দেখাতে আরম্ভ দেখা পড়তে দিতেন, আর আমার স্কুলের মাস্টার মশাই আমাকে, ওখানে একটা বড় লাইব্রেরি ছিল বিবেকানন্দ পাঠাগার, তার মধ্যে পৃথিবীর সব শ্রেষ্ঠ সাহিত্যগুলো ছিল, সেগুলো পড়ারও সুযোগ আমি পেয়েছি। সে তারই ফলে আমার মনে একটা কনফিডেন্স এসে গেছে যে আমি পারবো, এটা করতে হবে আমাদের। এবং সত্যি সত্যি কথা, একটি মেয়ে বা 3 বছর ক্লাস 3 মেয়েরা জয়েন করেছে। সুতরাং এই শিক্ষা এবং এই মায়ের কাছ থেকে প্রেরণা দুটো মিলিয়ে আমাকে ওই সময় থেকে বিদ্রোহী করে তুলেছে।
এই দেশ আমাদের সবার দেশ, এখন এই মুহূর্তে আমাদের দেশ তো বটেই। নৌজান বোস, আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার দীর্ঘ জীবন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আপনার, আমি আপনাকে প্রায় 4 দশক যাবত চিনি, এই 4 দশক কালে আপনি অনেক কিছু অর্জন করেছেন, এই দেশের সঙ্গে ওতপ্রোত ভাবে সংশ্লিষ্ট থেকেছেন। আপনি আপনার সংগ্রামী জীবনের প্রতি আমাদের অভিবাদন রইল, আপনি সামনে আরো এগিয়ে যাবেন আমরা আশা করব, এবং আরো আগুন মুখার মেয়ে বা এই জাতীয় আপনি স্মৃতির কথা লিখবেন, শিক্ষিকা, সমাজকর্মী এবং নারী আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট থেকেছেন আপনি, আপনার প্রতি আমাদের সালাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক, আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নুর রবিন ভাই, কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। আমরা জানি যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই, এবং 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ, সেটার জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। তাতে তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন, ফেরত এসেছেন সাকিব আল হাসান 2 বছরের নিষেধাজ্ঞা শেষ করে, এছাড়াও থাকবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, তাসকিন ফেরত এসছেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন। দলে 2 জন মেহেদি হাসান রয়েছেন, তার মধ্যে একজন নতুন এবং একজন পুরনো। তো এই যে দলটা, বলা হচ্ছে মিনহাজুল আবেদিন বলেছেন যে 2023-এ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, এবং যেহেতু মহামারী চলছে সেই কারণে 18 জনের একটা স্কোয়াড, বড় স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যাতে কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে যাতে তার বদলে অন্য কাউকে নেওয়া যায়। তো আমরা এই যে নতুন 3 জনকে এই স্কোয়াডের মধ্যে নেওয়া হলো, তার মধ্যে বোলার হিসেবে হাসান মাহমুদ, তাছাড়া রয়েছেন আরেকজন পেসার শরীফুল ইসলাম, অফ স্পিনার হিসেবে মেহেদি হাসান, তাসকিন ফেরত এসছে, রুবেল আছে দলে, সাকিব ফেরত এসছে। এই দল সম্পর্কে আপনার কি মনে হচ্ছে?
এই দেখেন, অনেকদিন পর বাংলাদেশ দল খেলতে যাচ্ছে, তো এটা একটা আনসার্টেন কোয়ান্টিটি বলতে পারেন, কেননা আমরা অনেকদিন খেলি নাই, আমাদের একটা বেশ বড় গ্যাপ হয়ে যাচ্ছে। এতে আমি বুঝতে পারছি যে বাংলাদেশ দলের জন্য একটা নতুন একটা আনডিসকভার একটা ট্যালেন্ট নিয়ে ওরা একটা চান্স নিচ্ছে, তবে ভালো কথা, এটাতে অনেক পরীক্ষা প্রমাণিত হবে কে ভালো খেলবে না খেলবে। আর এর মধ্যে তো রয়ে গেছে যেটা আপনি বললেন কোভিড-19 এর কথা, এতে কিন্তু আমরা আশা করছি যে আমরা আগে দেখেছিলাম মিঠুনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল আগের ওয়ার্ল্ড কাপে, এখন আশা করছি তার যে ইদানিং কালে যে পারফরমেন্স অনেক ভালো আমরা দেখেছি প্রেসিডেন্টস কাপসে তারপর বিপিএল এ, এটা আমরা আশা করছি যাতে সে খুব ভালো করবে। তবে এখানে একটা কথা থেকে যায় যে আমি একসময় বলছিলাম যে আশরাফুলকে যদি নেওয়া যেত, কারণ এই দলে আপনি যে কয়েকজন প্লেয়ারের কথা বললেন সেখানে কোনো লেগ স্পিনার নাই, আমাদের যেহেতু লেগ স্পিনার নাই আর আশরাফুলের ক্যারিয়ার ভালো আরম্ভ হয়েছিল যে লেগ স্পিনার যে তৈরি করা শুরু করা, তো এই একটা সুযোগ ছিল আশরাফুলের ব্যাটিং এ তার যে স্কিল আছে সেটাকে আমরা ট্রাই করা এবং অন্যান্য প্লেয়ারের সাথে আমরা তাকে একটা ভালো একটা চান্স দেওয়ার সুযোগ ছিল। তো জানি না কি অবস্থা হয় আগামীতে, তো আমরা আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজের টিমের মতন আমরা যেহেতু আমরা অস্পিনার আবার নিয়েছি কিন্তু আবার লেগ স্পিনার আবার বাদ পড়েছে, তবে এখানে একটা সুযোগ ছিল, এই সুযোগ ছিল সেটা আমরা হয়তো সদ্ব্যবহার করতে পারতাম।
নিশ্চয়ই অন্যদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ চলছে, চতুর্থ টেস্ট ম্যাচ চলছে ব্রিসবেনে, তাতে খেলা এখনো চলছে, তৃতীয় দিনের খেলা বোধহয় শেষ হবার পথে। তো ভারত এবং অস্ট্রেলিয়ার এই টেস্ট সিরিজে এখন পর্যন্ত তো এক এক সমতা রয়েছে এবং এই চতুর্থ টেস্টে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 369 রান করেছে এবং তার মধ্যে সেঞ্চুরি বা শতক হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস, 50 রান করেছেন টিম পেইন, 47 রান করেছেন ক্যামেরন, 45 রান করেছেন ম্যাথিউ ওয়েড। এমনিতে এই পুরো সিরিজে ভারতের পারফরমেন্স সম্পর্কে আপনার কি মনে হচ্ছে?
ভারতের পারফরমেন্স দেখেন এটাই হলো আশ্চর্যের কথা, ওরা কিন্তু একটা ম্যাচে যে ম্যাচে ওরা জিতেছিল তার আগের ম্যাচে কিন্তু ওরা অনলি 36 করে অল আউট হয়েছিল, এটাই প্রমাণ হয় যে কেমন একটা কি বলবো আপনার ক্লিনিক্যাল টিম হয়ে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়া তাদের লোয়েস্ট স্কোর এভার 36 অল আউট হয়ে ম্যাচে হেরেও গিয়েছিল দ্বিতীয় ম্যাচে, তৃতীয় ম্যাচে ওরা এসে তৃতীয় ম্যাচে আমি প্রথম ম্যাচের কথা বলছি আর দ্বিতীয় ম্যাচে তো ওরা 36 অল আউট তৃতীয় ম্যাচে ওরা জিতে গেল, জিতে গিয়ে তারপর কি অবস্থা হলো সেই জিতা ম্যাচটা ওরা রাহানেকে আমরা দেখলাম, রাহানেকে ওরা সৎ ব্যবহার করে যেখানে বিরাট কোহলি দেশে ফিরত গিয়েছিল তার নতুন সন্তান হওয়ার কারণে সেখানে রাহানে টেক ওভার করেছে, এটা কিন্তু প্রথমবার আমরা দেখলাম না রাহানকে যে স্ট্যান্ডিং একটা ক্যাপ্টেন হিসেবে যে এত সফলতা অর্জন করতে পেরেছে সত্যি আশ্চর্যজনক। ইন্ডিয়া আমার একটা টিম মনে হয় যে একটা ফ্যাক্টরির মতন একটা কার্যক্রমের মধ্যে ওরা তৈরি করে প্লেয়ার, একটা পর একটা আসছে অনেকগুলো প্লেয়ার ইতিমধ্যে কিন্তু ওরা মানে সাহিত্য হয়ে গেছে, ওরা খেলতে পারছে না ইঞ্জুরির জন্য কিন্তু তারপরেও ওদের ঋষভ পান্ট বলেন তারপরে অলরাউন্ডার কতগুলো আছে, তিনজন অলরাউন্ডার কি লাস্ট ম্যাচ দিয়েছে কিন্তু এই লাস্ট ম্যাচে নেওয়ার ফলে ওরা যে এত ভালো খেলবে সেটাও ভাবা যায়নি, তাদের বুমরা নাই তারপর তাদের শামি নাই তারপর মোহাম্মদ সুরাজ নামে একটা নতুন বলার হয়েছে চমৎকার বলার, এই যে তাদের একটা সিস্টেম যে তৈরি হয়ে গেছে সেটা আশ্চর্যজনক, এটাই দেখা যাচ্ছে যে ইন্ডিয়া কি ধরনের ফাইটিং স্পিরিট নিয়ে খেলে সত্যি সেটা সত্যি দেখার মতন। এটা আমরা আশা করবো যে আমরা অনুশীলন করলেও আমরা যে একটা ডিরেকশনাল একটা অধ্যায় অনুধাবন করে যে আমরা এই ব্যবস্থা নিতে পারি আমাদের সেরকম সচেষ্টা প্রয়োজন থাকা প্রয়োজন আগামীতে। আমি আশা করি যে বাংলাদেশ দল এ থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে।
তো আজকে খেলার খবর এই পর্যন্তই, রবীন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি, অনুষ্ঠান কেমন লাগছে কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ, আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Hello, and welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower, and we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you on today's program. Dan Friedel brings us the Education Report. He tells about the sound of a foreign word that has caused debate on a U.S. campus. I will return with this week's words and their stories. Today I talk about success, but only one that is very short-lived. We will finish our 30 minutes together with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, here is the Education Report.
Last August, the University of Southern California, known as USC, became involved in a dispute over language that appeared widely in U.S. and Chinese news stories. It started with a white communications professor talking about small words or sounds that people use while speaking to signal pauses. Because of the coronavirus health crisis, Gregory Patton was teaching the class online in a video conference. This fact may have added to the problem. Patton advised his business school students that they should keep the pauses, but should avoid these filler sounds. And are examples of these sounds in English. In the Mandarin Chinese language, Patton said, the word people often use to fill space between thoughts is that. The word is pronounced nega, which sounds like an English word that is offensive to black people. It is known as the N-word and is used to make black people feel less than human. Many students were surprised to hear the sound come from a professor. Some black students were upset and sent a letter to the school expressing their displeasure. They said the professor should have warned them that he was about to say a word that sounded like a bad word in English. Patton, however, said he had used the example in classes before without complaint, so he did not think about warning students. Tom Bartlett wrote a story about the incident for the Chronicle of Higher Education. He said the complaints led to Patton being removed from the class for the rest of the term. Patton, however, was not dismissed by the school. He is still teaching at the university today. Bartlett said one of the main issues to come out of the incident was Patton's desire to protect his reputation. He wanted to be sure the school would support him.
He felt as if his reputation had been harmed by the fact that this became public and the fact that he was being accused by some students of using a racist term.
Bartlett said a group of Chinese students wrote a letter supporting Patton.
And they were bothered by the idea that a common word in Mandarin would be seen as by others as, you know, potentially racist, even though, you know, it was correctly pronounced by the professor. It became a big story in China, in some ways kind of a bigger story even than it was in the United States.
Since the class was online, it was recorded. When people saw the video of the class, they were not sure why the professor's class became a problem. Guilherme Guerrero is a journalism student at USC. He wrote about the story for the Annenberg School of Journalism's website. Guerrero is originally from Brazil, and English is his second language. He said, "It is important to remember that the story came after months of racial justice protests in the United States."
It came out of the Black Lives Matter protests and all that. This story happened around August, like early, mid-August. And the protests have been going on, you know, June, July, et cetera, et cetera. So it came in the wake of that.
Guerrero said the country was at a very critical point, a very delicate point, because of the summer of protests. Bartlett was one of the first reporters to speak with Patton after the incident. He said the professor was worried that he might not be able to continue teaching students in the business school at USC. He apologized to students who were offended. Patton also said he would change his class so he would not use a sound that might make future students uncomfortable. Some commentators thought the reaction by the students was extreme. Newspapers around the U.S., from Los Angeles to New York City, wrote about it. The incident even became part of a late-night talk show. Ronnie Cheng is a comedian who appears on the Comedy Central program, The Daily Show. He speaks Mandarin. In September, he spoke with the host of the program, Trevor Noah. Part of the show was called, "Did That USC Professor Actually Say the N-Word?" In the segment, the two comedians seemed to consider the objection by the students hard to understand and acted like they were upset with each other. Noah, who is Black and was born in South Africa, even proposed that the Mandarin language, which has been spoken for thousands of years, should not have the word. After an investigation, the university found that Patton had not meant to offend anyone and did not break any rules. Patton told Bartlett, the writer for the Chronicle of Higher Education, that he did not think the story would have turned out the same way if students had been taking the class in person. Patton said he would have heard immediately from concerned students during the class instead of after he had completed the video class for the day. Bartlett said he would have been able to see the reaction of certain students and notice that they were uncomfortable and perhaps followed up with them. They would have had an opportunity after the class, perhaps, to come up and talk to him. Bartlett added that when communicating by video, it's harder in a Zoom environment to read the room, to, you know, be able to sort of sense what people are, how people are reacting. While some may see the student group's reaction as extreme, both Bartlett and Guerrero said there was value in USC's efforts. Guerrero said the school has learned about being more careful with language. There are some grievances of the community with the university, he said, adding that USC has made efforts to answer student demands. They are still changing things. They're still doing work. They created certain offices, he noted. Bartlett said the story from USC fits into a higher education discussion about whether professors and students should have the freedom to discuss difficult issues in their classes.
there's a tension often between wanting to listen and take seriously the concerns of students, and then at the same time say, you know, there may be things that are mentioned in the classroom that may challenge what you believe, may seem to be offensive, may bring up ideas that are that might make you uncomfortable.
He added that he thought at the center of this case involving USC's patent was just a misunderstanding, really, that got elevated to something else. Bartlett said, there are cases where universities need to consider what they teach, but this does not seem to be one of them.
In other cases, there are, you know, some real substantive disagreements about what's appropriate and what's what is going to potentially upset certain students and sort of cross a line, and what is you know, just a normal part of the education process. And I think that's an ongoing discussion.
I'm Dan Friedel.
Words and their stories from VOA Learning English. On this program, we take a closer look at common words and expressions in the English language. Today, we will talk about how to describe something that shows promise of being great, but then turns out to be not so great. We can call this a flash in the pan. First, let's look at the words in this expression. A flash is a sudden burst of light or fire. Here 1 second and gone the next. And a pan is a kind of container, usually used for cooking. But it has other meanings too. We will talk about that later. Sometimes we use the expression flash in the pan for things that seem to be going well. There is hope. But then, in the blink of an eye, things turn bad. In other words, things go from good to bad very quickly. An artist or entertainer could be described as a flash in the pan if their success happens quickly but does not last long. If a singer is a flash in the pan, we could also call him or her a one-hit wonder. This expression describes an artist who has only one popular or hit song and then disappears from the spotlight. Here is another example of how to use flash in the pan.
I thought that my new boss was going to be here for a long time, but she was just a flash in the pan. Here today, gone tomorrow.
Word experts say flash in the pan probably comes from an old kind of firearm called a musket. These weapons were used during the 16th to 17th century. But to understand the origin of this expression, we have to understand how a musket fired. Experts on the website Revolutionary War Journal explain that firing a musket was complex. It took about 10 steps to fire these guns,
So the firing of a musket gun is very much a chain reaction. One action leads to another and another and another. The muskets had a place for the gunpowder called a pan. When you pulled the trigger, a piece of flint would hit a piece of steel called a frizzen. This would cause sparks to fly into the pan, also called a flash pan. This would light the gunpowder, which would then light the main charge. This would finally fire the gun. Sometimes, other times, things went wrong in this chain reaction. For example, sometimes the charge in the pan would light, but would fail to light the main charge. The result? The gun would not fire. When this misfire happened, people called it a flash in the pan. And misfires were common. Through time, the expression flash in the pan soon became used to describe other things. But not VOA Learning English. It has been around for many years, so it is not a flash in the pan. And we plan to be around for many more years to come. And that's the end of this Words and Their Stories. Until next time, I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. Larry West and Morris Joyce continue the story of President Woodrow Wilson and American involvement in World War I.
'18 was the final year of the most terrible war the world had ever known. But World War I did not end quickly or easily. The German army made a final effort to defeat the Allies. The United States had entered the conflict, and Germany wanted a victory before large numbers of American troops could get to Europe. Germany's effort became easier after it signed a peace treaty with the new Bolshevik government in Russia. The treaty made it possible for Germany to use all its forces against the Allies on its western border. In the end, however, Germany's plan failed. Allied troops pushed back the German attack in a series of bloody battles. The addition of American soldiers greatly increased Allied strength.
The leader of American forces in Europe was General John J. Pershing. General Pershing used a weapon new to the world of war, air power. Airplanes were used first simply as eyes in the sky. They discovered enemy positions so ground artillery could fire at them. Then they were used as fighter planes. They carried guns to shoot down other planes. Finally, planes were built big enough to carry bombs. General Pershing also used another new weapon of war, tanks. He put these inventions together for his battle plan against Germany.
Pershing's target was the Argonne Forest. It was a tree-covered area Germany had held since 1914. The forest was protected by barbed wire and by defensive positions built of steel and concrete. It was the strongest part of the German line. It also was the most important part. If Argonne fell, Germany's final lines of defense would fall. The fighting in the Argonne Forest was fierce. Thousands of men died. Sometimes troops got lost because the forest was so thick with trees. But day by day, the Allies pushed the Germans back.
Germany's leaders were losing hope. In September 1918, they met with German ruler Kaiser Wilhelm. The army chief reported that the war was lost. Germany had no choice, he said. It must give back all the territory it had seized and try to negotiate a peace agreement. Other officials told the Kaiser that the situation at home was bad, too. People were starving. Revolutionaries were plotting to overthrow the government. Kaiser Wilhelm agreed it might be best to seek peace now, before Germany was destroyed completely. He asked his foreign secretary to send a secret message to American President Woodrow Wilson. The message would propose immediate negotiations to end the war.
President Wilson received it. He did not tell the other Allied leaders. Instead, he returned a message to Germany. Wilson asked if Germany was willing to accept the peace proposals he had offered many months earlier. Germany's chancellor answered that his government did accept the proposals. However, the events of war ended the secret exchange of messages between Germany and the United States. German submarines had increased attacks on Allied shipping. 2 passenger ships were sunk. 820 persons were killed. Many were women and children. President Wilson was shocked. He told Germany there could be no peace negotiations with such an inhuman enemy.
In late October 1918, Wilson sent a final message to Germany. He wanted a settlement that would make it impossible for Germany to fight again. Germany, Wilson said, must promise to withdraw its forces from all Allied territory. It also must close its weapons factories. Wilson added that the Allies would negotiate only with a government that truly represented the people of Germany, not with military rulers. The new German chancellor was Maximilian, Prince of Baden. Prince Max received President Wilson's message. He succeeded in getting Kaiser Wilhelm to dismiss the man responsible for German military policy. But he failed to get the Kaiser himself to give up power.
Not all Allied leaders supported President Wilson's plan to end World War I. They could not agree on some parts of it. Britain, for example, opposed the part about freedom of the seas. Britain said it would prevent the kind of naval blockade which had been so effective against Germany. France and Italy oppose the part about creating a new international organization. Wilson had called it a League of Nations. To solve these differences, Wilson sent his closest advisor to Europe to meet with Allied leaders. The discussions were long and sometimes bitter. Many of the Allies thought Wilson was being too kind to the defeated enemy. But in the end, they all agreed to accept the plan as a starting point for peace talks.
By this time, in early November, the situation in Germany was growing worse. Communists and socialists were calling for a rebellion. The Navy was ordered to go to sea. Sailors refused and killed some officers. Reports told of rebellion in parts of the German army, too. The nation's leaders had no choice. They would negotiate a peace treaty. On the morning of November 8th, a German delegation went to Allied military headquarters to discuss terms.
The Germans were met by the Supreme Allied Commander, Marshal Ferdinand Foch of France. Foch greeted them coldly, and he did not offer peace terms until they officially asked for a ceasefire. Germany, not the Allies, had to put down its weapons first. The Germans were shocked when they heard the terms. The list was severe. Among other things, Germany must withdraw its forces from all occupied territories. It must give up Alsace-Lorraine, a part of France it had held for almost 50 years. It must give up most of its weapons, including airplanes, submarines, and battleships. And it must turn over large numbers of trucks, railroad engines, and other supplies.
The German delegation said it could not sign such an agreement. Germany, it said, was not surrendering. It was only asking for a ceasefire. The delegation said it could not accept the peace terms without communicating with the government in Berlin. But the German government was falling apart. Kaiser Wilhelm had finally resigned and left the country. A new cabinet had been formed, and a new prime minister had declared a German republic. Yet the situation remained unsettled. Because of this, the German delegation negotiating with the Allies had to decide for itself. After much argument, the men agreed to the Allied terms. They signed the peace treaty. A ceasefire began a few hours later.
News that the shooting had stopped set off wild celebrations throughout the world. People danced in the streets. They cheered the end of the worst war in history. There were celebrations along the battle lines, too. But these were quiet. Soldiers from both sides climbed out of long trenches dug in the ground. They met the men who, a short while earlier, had been their deadly enemy. The bloody European conflict was over. The dispute, however, was not. Another fierce battle was ready to begin. This time, the battle would be among diplomats. The fight over the peace treaty, officially ending World War I, was about to begin.
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.